রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো। হামদে বারী তাআলা নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানকাবাত শোনাবো। আর আজকের অনুষ্ঠানের এমনি আমরা বিষয় রেখেছি আপনার দক্ষতা, আর আপনার দক্ষতা নিয়েও আমরা আলোচনা করব, জানার চেষ্টা করব নিজের দক্ষতা, আপনার দক্ষতা ইনশা আল্লাহ তাআলা। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর হামদে বারী তাআলা শুনবো, আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য তেলাওয়াত করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে তেলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم تنزل الملائكة والروح فيها ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر آمنت بالله صدق الله وصدق رسوله النبي الكريم صلى على الحبيب صلى الله تعالى
على محمد صلى الله تعالى عليه وسلم। দর্শক শ্রোতা, আমরা কোরআনে পাকের 30 পারা থেকে আলহামদুলিল্লাহ তেলাওয়াত শ্রবণ করলাম ফয়জুর রহমান ভাই থেকে। হামদে বারী তাআলা শুনব আমরা একটু পরে ইনশাআল্লাহ তাআলা। দক্ষতা ব্যক্তি সাপেক্ষে ভিন্ন হয়ে থাকে। এক একজন ব্যক্তির মধ্যে এক এক রকমের দক্ষতা কাজ করে, এক একজন ব্যক্তি এক একটি বিষয়ের উপরে দক্ষ লাভ করে। এখন যে যার মধ্যে ছোটবেলা থেকেই কোরআনে পাকের শিক্ষা মা বাবা দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন, হাফিজে কোরআন হয়েছে, কারি হয়েছে, তার দক্ষ দেখেন পুরো বিশ্বের মধ্যে সে ওয়ান নম্বরে চলে আসে তেলাওয়াতের মাধ্যমে, সে এর উপরে দক্ষ। আবার কোনো ব্যক্তি মুহাদ্দিস, কোনো ব্যক্তি আলিমে দিন, কেউ বা ওয়াজ করে, এক একজন ব্যক্তি সাপেক্ষে তার দক্ষতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আবার নিজের দক্ষ সম্পর্কে অনেক ব্যক্তি জানেও না কি আমি কোন কাজে সবচাইতে ভালো বা কোন কাজটা আমার সবচাইতে ভালো লাগে, আমি কোন কাজটা ভালো পারি, কোন কাজে আমার বেশি দক্ষ। অনেকে চিন্তা করে না নিজেকে নিয়ে, ভাবে না, চিনে না। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে দেখেন তারা নিজ দক্ষতা অনুযায়ী, নিজ দক্ষ অনুযায়ী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজনকে এক এক রকমের দায়িত্ব। যদি আমরা ইতিহাস খুঁজি তো দেখা যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোন দায়িত্ব ছিল, তার দক্ষ অনুযায়ী তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। আমিরে মুয়াবিয়া, তাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজে ব্যবহার করেছেন, কোন কাজ, কোন জিম্মাদারি তাকে দিয়েছেন। তো যখন নিজের দক্ষতা অনুযায়ী, নিজের কোয়ালিটি অনুযায়ী যখন নিজে আমি চিন্তা করব, তখন ওই দক্ষতা অনুযায়ী নিজে কাজগুলো আদায় করতে পারবো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে আমিরে মুয়াবিয়াকে কোন দায়িত্ব দেওয়া হয়েছিল, কোন কাজ দেওয়া হয়েছিল তাও আমরা শুনব ইনশাআল্লাহ তাআলা। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কোন কোন কাজে দক্ষ ছিলেন তাও জানার চেষ্টা করবো। আজকে আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী সৈয়দ আলফেসানি আত্তারি ভাই রয়েছেন ইনশাআল্লাহ তাআলা, তার সাথে এই বিষয়গুলো আমরা শেয়ার করব, তার থেকে শুনবো নেকির দাওয়াতের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা। আলোচনায় যাওয়ার পূর্বেই আমরা চাই হামদে বারি তাআলা শ্রবণ করতে ইনশাআল্লাহ তাআলা, তারপরে আজকের আলোচনাগুলো আমরা শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله 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 شبشب الله 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 شبشب الله شربدا সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ 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 সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ 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 প্রতিক্ষণ যেন থাকি খোদার জিকিরে আজীবন যেন থাকি খোদার জিকিরে প্রতিক্ষণ যেন থাকি খোদার জিকিরে আজীবন যেন থাকি খোদার জিকিরে মরণামর যেন হয় খোদার জিকিরে মরণামর যেন হয় খোদার জিকিরে জিকিরে যেন আলোকিত আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ 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 দম্বদম আল্লাহ হর জগা হর ঘড়ি হর جگہ ہر گھڑی ہر قدم اللہ 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 پشپ کولی فل فال بریک সবুজ শ্যামল চন্দ্র সুর জগ্রহ নক্ষত্র ঝলমল পুষ্প কলি ফুল ফল বৃক্ষ সবুজ শ্যামল চন্দ্র সুর জগ্রহ নক্ষত্র ঝলমল এই আকাশ এই পাতাল পবনার জলস্থল এই পাতাল পবনার জলস্থল ফেনমগ্ন খোদার জিকিরে সব সময় আল্লাহ সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ হো আল্লাহ 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 হে খোদা সুমহান হে রহিম রহমান সৃষ্টি করেছো তুমি এই সারা জাহান হে খোদা সুমহান হে রহিম রহমান সৃষ্টি করেছো তুমি এই সারা জাহান চারিদিক শোনা যায় তোমারই শোনা যায় তোমারি গুণগান তোমায় পেতে যেন থাকে ব্যাকুল হৃদয় আল্লাহ 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 সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ হো আল্লাহ 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 জল জলালুহু
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ ফজর রহমান ভাই আমাদেরকে হামদে বারি তাআলা শুনালেন আমরা ইনশাআল্লাহ তাআলা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আপনার ফজর রহমান ভাইয়ের কাছে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল এসএমএস গুলো পড়ার চেষ্টা করব আজকের যে বিষয় আমরা নিয়েছি আপনার দক্ষতা আর সাথে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা সৈয়দ আল ফিসানি ভাই আমাদের সাথে রয়েছেন কেমন আছেন বাবু
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ মোবারকবাদ আপনাকে দর্শককে মোবারকবাদ জানাই শুরুতে কোন বিষয়টা নিয়ে আলোচনা করলে ভালো হয়
দক্ষতা ব্যাপারটা তো অবশ্যই আমাদের জন্য খুব জরুরি একটা ব্যাপার সবার মাঝেই কিছু না কিছু দক্ষতা থাকে ক্রিয়েটিভিটি থাকে
জি
আর এই দক্ষতা দেখে তার থেকে কাজ নেয়া এবং কাজ করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার
জি
যেভাবে করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক এক সাহাবাই কিরামের মাঝে এক একভাবে দক্ষতা ছিল সেই দক্ষতাগুলো দেখে তাদের দ্বারা কাজ নিতেন বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু মুয়াজ্জিনের রাসূল ছিলেন
জি
আর এই লকআপ কিন্তু আর কারো মাঝে নেই আজান হয়তো অনেকেই দিয়েছেন কিন্তু এই দক্ষতা এটা শুধু মাত্র মুয়াজ্জিনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনিভাবে সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার মাঝে এমন দক্ষতা ছিল আল্লাহ আকবার, যে সকল মানুষের মধ্যে উনি সর্বশ্রেষ্ঠ।
সুবহানাল্লাহ।
নবী আম্বিয়ে কিরাম আলাইহি সালাতু সালামের পরে যার স্থান, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর
রাদিয়াল্লাহু,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার মাঝে কি এমন দক্ষতা ছিল যার দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাদাল আম্বিয়া খায়রুন নাস বলা হয়েছে? তো এরপরে আপনি যদি দেখুন উমরে ফারুকে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে দক্ষতা, ওনার যে সেই গর্জন যার মাধ্যমে মক্কাতুল মুকাররামার মধ্যে প্রকাশ্যে ইসলাম প্রচারের, প্রকাশ্যে নামাজ আদায় করার সুযোগ হয়েছে, যদিও এর আগেও করতে পারতেন, কিন্তু উমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে যে ব্যাপারটা সামনে প্রকাশিত হয়েছে, ইতিহাস সাক্ষ্য, ওনার মধ্যে সেই দক্ষতা ছিল যার কারণে তৎকালীন সময়ে অমুসলিমরা কিছুই করতে পারেনি। ওসমান দিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নুরাইন হিসাবে তাকে উপাধি দেওয়া হয়েছে, এর কারণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে দুই কন্যাকে তার বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ করেছেন, তার মধ্যে সেই দক্ষতা ছিল। এবং তিনি এত সখী ছিলেন, দানশীল ছিলেন।
সুবহানাল্লাহ।
শুধু দানশীল, গরিব মানুষকেও দানশীল বলা হয়, কিন্তু তিনি সাহাবায়ে কিরামদের মাঝে অত্যাধিক সম্পদশালী ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কিছু চাইতেন সাহাবায়ে কিরামের মাঝে ইসলামের জন্য, সর্বাগ্রে আপনার ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিয়তকে তিনি প্রকাশ করতেন।
সুবহানাল্লাহ।
আমি অর্ধেক দিয়ে দিলাম, তো আমি এত দিয়ে দিলাম, তো আমি এত উট দিয়ে দিলাম, আমি এত উট সরঞ্জাম সহ দিয়ে দিলাম।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কিন্তু তারপরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার সম্পদ দ্বারা ইসলাম যে উপকৃত হয়েছে, এটা কারো সম্পদ
আর কারো সম্পদ থেকে এতটা
উপকৃত হয়নি,
হয়নি,
এটা তার দক্ষতা, তার মধ্যে ক্রিয়েটিভিটি ছিল যে কখন কোন জিনিসটি প্রয়োজন সেই জিনিসটি তিনি কি দান করেছেন, সেই জিনিসটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদমে উৎসর্গিত করেছেন, যার দরুন এই কাজগুলো হয়েছে। আপনি দেখুন না, মেয়েরাজের আলোচনা হচ্ছে, নবী পাক সাহিবুল ওলাক আল্লাহ তাআলা শেষ নবী হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঊর্ধ্ব গমন করেছেন,
জি,
মহান রব তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, মোলাকাত করেছেন, নিজের চর্মচোখে রব তাআলা জিয়ারাত করেছেন, যে জিয়ারাত আমরা জান্নাতে করতে পারবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা দিদার হবে, এটা সবচেয়ে জান্নাতীদের বড়
নিয়ামত,
নিয়ামত,
জি।
আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জীবদ্দশাতেই করেছেন, এবং বলা হয়েছে 27 বছর, এক দিন দুই দিন নয়, 27 বছর তিনি মুহূর্তের মধ্যে কাটিয়েছেন, এই জান্নাত ভ্রমণ করেছেন এবং দোজক অবলোকন করেছেন, নাজ নিয়ামত দেখেছেন, সেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, যেটা মসজিদুল হারাম বলা হয়েছে কোরআন পাকের মধ্যে সূরা ইসরার মধ্যে, তো এই যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, এবং সেই বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মামুর ইত্যাদি ইত্যাদি যে ভ্রমণ হয়েছে,
জি জি, 7 আসমান পর্যন্ত সফর,
সফর হয়েছে,
জিব্রাইল আলাইহিসসালাম বিভিন্ন অন্যান্য রাসূলদের সাথে সাক্ষাৎ হয়েছে,
জিব্রাইল আলাইহিসসালাম এসে বোরাক নিয়ে রফরফের মাধ্যমে যে সফর হয়েছে, সুবহানাল্লাহ। তো সেই সফরকে কেন্দ্র করেও কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎকালীন অমুসলিমরা বলেছেন যে তোমার সাথী নাকি এক রাতের মধ্যেই সেই বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেছে, যেখানে আমাদের যেতে লাগে এত এত দিন, এটা হাস্যকর একটা ব্যাপার, তুমি কি এটাও বিশ্বাস করো? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আকা মাওলা বলে থাকেন তাহলে নিঃসন্দেহে সত্য বলেছেন,
বলেছেন সুবহানাল্লাহ,
ঠিক না? তো এই দক্ষতাও তার মধ্যে
ছিল
ছিল। আর মনে রাখতে হবে মানুষ অহংকারে পতিত হয় দক্ষতা নিয়ে,
রাইট?
এটাও একটা আপনার কবিরা গুণা এবং মহলিকাতের মধ্যে এসেছে, আত্মিক ব্যাধির মধ্যে এসেছে অহংকার, আত্মগৌরব। তো এই আত্মগৌরব করা অর্থাৎ দক্ষতাটা নিজের দিকে নিস্বত করা, নিজের দিকে সম্পর্কিত করা। আমি কম্পিউটার চালাতে জানি, আমি এই কাজ জানি, আমাদের ক্যামেরাম্যান আছে, আমার ক্যামেরা চালাতে পারি, আমি শিখেছি, এটা আমার ব্যক্তিগত দক্ষতা না। এইটা এইটা যখনই সে মনে করবে সে আত্মগৌরব করলো। যা কিছু আমরা বয়ান করতেছি নিজের দক্ষতায় আমি এতদূর এসে, এটা আসলে এই দক্ষতাটা দিয়েছেন মহান রব তাআলা।
আল্লাহ আল্লাহ
আল্লাহ তাআলার দিকে সম্পর্ক করতে হবে, নাহলে আমার মধ্যে
আল্লাহ তাআলার নিয়ামত, এটা
আল্লাহ তাআলার নিয়ামত। আমার মধ্যে এমন কি রয়েছে যে আমি বয়ান করতে পারবো, আমি ক্যামেরা চালাতে পারবো, আমি এইটা করতে পারবো, আমি কম্পিউটার চালাতে পারবো, আমি মোবাইল ইউজ করতে পারবো, আমি এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবো, আমি সেই ব্যবসা করতে পারবো, আমি ওই ব্যবসা করতে পারবো, মানে আমি বিমান চালাতে পারবো, আমি গাড়ি চালাতে পারবো, ইত্যাদি ইত্যাদি। যত দক্ষতাই সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে রয়েছে, কোরআন হাদিস পড়ার দক্ষতা, আপনার কিতাব পড়ার দক্ষতা, স্টাডি করার দক্ষতা, লেখার দক্ষতা, পড়ার দক্ষতা, যত প্রকার দক্ষতা রয়েছে, ক্রিয়েটিভিটি রয়েছে, এ সকল কিছুই আপনার মহান রব তাআলার দান। এটা আমাদেরকে মনে করতে
হবে, বলতে হবে।
কেননা আমার সাথেই তো একজন রয়েছে, উনি তো এই কাজটা পারে না। যদি আমার নিজেরই হইতো তাহলে উনিও তো এটা আয়ত্ত করতে পারতো, উনি তো এটা পারে না। কারণ হচ্ছে ওনাকে আল্লাহ তাআলা এই দক্ষতা দান করেন নাই, উনি চেষ্টা করলেও পারবেন না, অথবা চেষ্টা করলেও ওনার মধ্যে আয়ত্তটা আসা সম্ভব না,
হয়তো আমার মতো হুবহু না হইতে পারে,
পারবে না,
বা তার মধ্যে যে দক্ষতা আছে,
যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে দক্ষতা ছিল সেই দক্ষতা কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না,
পারবে না।
যখন হিজরতের রাতে কখনো সামনে কখনো পিছনে, কখনো সামনে কখনো পিছনে, কতটা মহাব্বত থাকলে ই হয়, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন সামনে যাই তখন আমার মনে হয় পিছন থেকে আপনাকে
কেউ আঘাত করবে,
আঘাত করবে, আক্রমণ করবে, আমি তৎক্ষণাৎ পিছনে চলে আসি। যখন পিছনে থাকি তখন আমার কাছে মনে হয় যে আমার সামনে দিয়ে আপনাকে আক্রমণ করবে, আমি চাই না সিদ্দিক আকবর বেঁচে থাকতে আমার আগে আপনার শরীরে আঘাত লাগে।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
কতটুকু আপনার মহাব্বত ভালোবাসা প্রেম থাকলে নিজের জীবনকে বিসর্জন দিতেও ই না হয়। গুহার মধ্যে দেখুন না, আগে নিজে প্রবেশ করা, গুহার মধ্যে ফুটোগুলো বন্ধ করে দেয়া, একটি ফুটো বাকি তার নিজের পা দিয়ে চেপে রাখা, সাপ ধ্বংস করছে, সাপে কাটছে, কিন্তু তারপরেও কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত প্রেম তাকে দূরে সরাতে পারছে।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
এই যে একটা মানে এক একজনের এক এক দক্ষতা হচ্ছে আমাদের সমাজের মধ্যে, এই সমাজকে উন্নত করার ক্ষেত্রে আপনার মানসিক বলেন, শারীরিক বলেন, আত্মিক বলেন, যত কিছুই বলেন, সকল প্রেক্ষাপটকে উত্তম ভালো করার জন্য দক্ষতা একটা মূল চাবিকাঠি।
রাইট রাইট, আমি এখান থেকে কিছু কথা দর্শক শ্রোতা বুঝতে পারলাম আলফিসানি ভাই থেকে। এটা হলো গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের প্রতি এমনভাবে তার দৃষ্টি থাকতো, এমনভাবে ভালোবাসার মহাব্বত ছিল, যেভাবে করে মা বাবা তার সন্তানদের প্রতি দৃষ্টি রাখে। কেননা একজন একটা ফ্যামিলিতে হয়তো পাঁচজন ছয়জন সাতজনও সন্তান থাকে, মা বাবা ওখান থেকে দেখে আমার কোন সন্তানটা কোন বিষয়ে ভালো বুঝে বা ভালো দক্ষ রাখে, তখন মা বাবাও কিন্তু সন্তানকে ওই পথেই চালাতে চায়। যদি দেখে কি আমার ছেলের মধ্যে ইলমে দিন অর্জন করা, ইসলামিক জ্ঞান অর্জন করা, মাদ্রাসায় পড়ার শখ তার মধ্যে, আর সেটা ভালো পারছে বা শখ তাড়াতাড়ি সে কোরআনে পাকের সুরাগুলো মুখস্থ করছে, তখন মা বাবা চায় নিজের সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেওয়ার জন্য। মা বাবাও নিজের সন্তানের যে দক্ষতা রয়েছে বা তার মধ্যে যে বিষয়গুলো কাজ করে, মা বাবাও ওই কাজের মধ্যে সন্তানকে ব্যবহার করে আর করা উচিত। এখন কোনো সন্তানের ইচ্ছা হয় কি আমি ইঞ্জিনিয়ার হব, আর সে এগুলো নিয়ে ভাবতে থাকে, সবসময় কাজ করতে থাকে, এটা বানায় ওটা বানায়, এটা দেখে সেটা দেখে, আর মা বাবা যদি তাকে অন্যদিকে নিতে চায় তো তার মনটা হয়তো অন্যদিকে যাবে না, এখানেই লেগে থাকবে, আর ওই কাজটাও সে প্রপারলি করতে পারবে না, সঠিকভাবে করতে পারবে না, এই কাজটাও তার হলো না। এই জন্য যার মধ্যে যেমন দক্ষতা রয়েছে তাকে দিয়ে ওই কাজটাই করাতে হয়। এখন যার যেটা কাজ না তাকে দিয়ে যদি ওটা করান তো সে ভুল করবেই, তার দ্বারা অ্যাক্সিডেন্ট হতেই পারে, কেননা তার কাজ এটা না। একজন ব্যক্তিকে যদি আপনি গায়রে আলিম তাকে উঠিয়ে দেন মঞ্চের মধ্যে ধর্মীয় বয়ান করার জন্য। সে বক্তব্য তো দিতে পারবে, রাজনীতির কথা সে বলতে পারবে, কিন্তু কোরআন হাদিস থেকে যখন আলোচনা করতে দিবেন, কখনো কুফর হবে, কখনো হারামকে হালাল বলে দিবে, কখনো এটা সেটা মিলিয়ে দিলে বলে দিবে, তো তার এই দক্ষতা নেই তার মধ্যে। তার মধ্যে এই দক্ষতা নেই যে সে কোরআন হাদিস নিয়ে আলোচনা করবে একজন সাধারণ মানুষ। হ্যাঁ, আপনি মঞ্চে তাকে মাইক দেওয়ার প্রয়োজন, তাকে যদি আপনি বলেন সামাজিক উন্নয়নের কথা বলতে, সে পারবে। সাধারণ মানুষকে সমাজের প্রতি ভালোবাসা দেখাতে বলেন, তো সে এটা পারবে। অল্প কথার মধ্যেই সে সাধারণ মানুষকে বলে দিবে সমাজকে সুন্দর করে গড়ে তুলতে হবে, এই সমাজকে গড়ে তোলার জন্য আপনাদের সহযোগিতা দরকার, আমরা সমাজ থেকে নেশা দূর করতে চাই, সমাজ থেকে খারাপ কাজ দূর করতে চাই। তো ওই ব্যক্তি তখন মঞ্চে দাঁড়িয়ে এমনভাবে কথা বলবে, দর্শক বা পাবলিক তার কথা শুনবে, কিন্তু সে কোরআন হাদিসের ব্যাপারে তার মধ্যে সেই দক্ষ নেই, সে বলতে গেলেও ভুল করবে। তো এই জন্য যার মধ্যে যে দক্ষতা রয়েছে তাকে দিয়ে সেই কাজটা করানো উচিত, তখনই ওই কাজটাও সুন্দর হবে আর সেই কাজটা সে সুন্দর মতো করতে পারবে। তো আমরা ফয়জুর রহমান ভাইয়ের কাছে যাব, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো, এরপরে দর্শকের অনেকগুলো কমেন্টস আছে, কল আছে, তাও আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد يا رسول الله يا حبيب الله ছেড়ে কে নিও ও গো মোর প্রিয় নবী, আমায় কা ছেড়ে কে নিও ও গো মোর প্রিয় নবী, প্রেমের সুধা মোরে দিও ও গো মোর প্রিয় নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ যদিও আমি গুনাহগার তবু উম্মত আমি তোমার, যদিও আমি গুনাহগার তবু উম্মত আমি তোমার, যদিও আমি গুনাহগার তবু উম্মত আমি তোমার, আমায় বুকে টেনে নিও গো মোর প্রিয় নবী, رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ অসহায় আমি দরিদ্র তুম ছেড়ে কোথায় যাব, অসহায় আমি দরিদ্র তুম ছেড়ে কোথায় যাব, অসহায় আমি দরিদ্র তুম ছেড়ে কোথায় যাব, তুমি আপন করে নানিও ও গো মোর প্রিয় নবী, رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ যখন পাব তোমার দিদার তখন ঈদ হবে আমার, যখন পাব তোমার দিদার তখন ঈদ হবে আমার, যখন পাব তোমার দিদার তখন ঈদ হবে আমার, তুমি মোর স্বপনে এসো ওগো মোর প্রিয় নবী হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রিয় নবী বিদায় বেলায় কাছে এসে তুমি আমায়, প্রিয় নবী বিদায় বেলায় কাছে এসে তুমি আমায়, প্রিয় নবী বিদায় বেলায় কাছে এসে তুমি আমায়, তব দিদার মোরে দিও ও গো মোর প্রিয় নবী তোমার প্রেমে যেন আত্মার সর্বদা থাকে গ্রেফতার, তোমার প্রেমে যেন আত্মার সর্বদা থাকে গ্রেফতার, তোমার প্রেমে যেন আত্মার সর্বদা থাকে গ্রেফতার, ধন হতে দূরে রেখো ও গো মোর প্রিয় নবী
মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেনি কয়েকটা কমেন্টস পরে। আমাদের সাথে ইলিয়াস ভাই রয়েছেন, তিনিও কমেন্টস করেছেন, আমাদের অনুষ্ঠান তিনি দেখছেন। এরপরে ওবাইদ ভাই আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করছেন আজকের অনুষ্ঠানে। এরপরে আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। খুব সুন্দর বয়ান আলফিসানি ভাই, জাকির ভাই মারহাবা, জি শুক্রিয়া আল্লাহ তাআলার। এরপরে ওসমান আত্তারি ভাইও আছেন নরসিংদী থেকে, তিনি লেখলেন সালাম নেবেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। এরপরে আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনাদেরকে মোবারকবাদ, আপনাকেও মোবারকবাদ, আল্লাহ তাআলা কবুল করুন। এরপরে হামিদুর রহমান ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন। এরপর আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার ও আমার পরিবারের অনেক অনেক ভালো লাগার অনুষ্ঠানে রহমতপূর্ণ প্রভাত। হুজুর আপনাদের সকলের জন্য দোয়া রইল এবং আমাদেরকেও আপনাদের দোয়ার মধ্যে স্মরণে রাখবেন। আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করে দিক, সবাইকে ভালো রাখুক, আল্লাহ তাআলা উন্নতি দান করুক, ইলমে দিন শেখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সবসময় থাকবেন মাদানী চ্যানেলের সাথে। আরেকজন লেখলেন, শুনতে চাই কালাম মোয়াবিয়া মোয়াবিয়া, আমিরে মোয়াবিয়া আমিরে মোয়াবিয়ার মানকাবাত শোনাব ইনশাআল্লাহ তাআলা। ফয়জুর রহমান ভাই শোনাবেন তো আজকে ইনশাআল্লাহ তাআলা আমিরে মোয়াবিয়া। এরপরে হোসাইন আলী ভাই আমাদের সাথে আছেন, তিনিও অনুষ্ঠানের শুরু থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সালামও দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আরেকজন লেখলেন, আবিদ হাসান ভাই বললেন, আমি নেত্রকোনা থেকে অনুষ্ঠান দেখছি, জি নেত্রকোনা থেকে আপনি আসেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। এরপরে আরেকজন আমাদেরকে লেখলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একটি গজল তিনি শুনতে চেয়েছেন, মাটির বাড়ি মাটির ঘর, ইনশাআল্লাহ তাআলা তাও শোনাবো। কয়েকটা SMS পড়ে, তখন তো ফেসবুক পেজে কমেন্টস পড়েছি। ফটিকছড়ি থেকে একজন বলছেন, জাকির ভাই আপনাদেরকে আমার সালাম আলাইকুম, আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, মাশাল্লাহ আজকের বিষয় অনেক সুন্দর, অনেক কিছু জানা হবে, একটি উর্দু মানকাবাত শুনতে চাই, শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। কোন মানকাবাত, কার মানকাবাত এটা বলে দিলে ভালো হতো। অনেক মানকাবাত রয়েছে, আমিরে সুন্নাতের রয়েছে, খাজা গরিবে নেওয়াজের রয়েছে, আলা হজরতের রয়েছে, আমিরে মুয়াবিয়ার রয়েছে, এই মানকাবাতই শুনতে চেয়েছেন। দর্শকের দুইটা কলের দিকেও যাই, এরপর ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা করবো, এরপর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানকাবাতে শুনবো আমরা ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ ফরিদ, টঙ্গী গাজীপুর দত্তবাড়া থেকে। একটি নাচ শুনে দিবেন, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে।
মাশাআল্লাহ, ফরিদ ভাই কল করেছেন, নাতে রসুল শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। পরবর্তী কল।
আমার নাম আলামিন, কুমিল্লা থেকে বলছি, আমি একটু নাতে রসুল শুনতে চাই
আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল।
নাজমিন খান, আমি রাজশাহী থেকে বলছি, আমি একটা নাচ শুনতে চাই, নাচটির নাম নূর এলো নূর এলো।
মাশাআল্লাহ, এখানে মা বাবাকে বলবো, আপনার সন্তানের মধ্যে নাতে রসুল শ্রবণ করা বা পড়ার এক আগ্রহ আছে, হয়তো বা এর দক্ষতাও তার মধ্যে হবে, আপনি তাকে নাচ শোনানোর ব্যবস্থা করে দিন, নাচ পড়তে পারে এমন কোনো ব্যবস্থা করে দিন, বা আপনি পাশে বসিয়ে আপনি নাচ শোনান তাকে আস্তে আস্তে করে, ইনশাআল্লাহ তাআলা তার মধ্যে নাচ পড়ার শোনার এক অভ্যাস গড়ে উঠবে। যখন আমরা ছোট ছিলাম, আশা করি এখনও এই বিষয়টা স্কুল মাদ্রাসার মধ্যে আছে, যেই ছাত্রটি যেই বিষয়ে একটু দক্ষ বেশি রাখে বাপু, শিক্ষক মা বাবাকে গিয়ে এই ইনফরমেশনটা দিয়ে আসে, আপনার ছেলের মধ্যে এই ভালো গুণটা আছে, তার প্রতি খেয়াল রাখবেন, সেজন্য এই কাজগুলো করতে চাইলে তাকে দিবেন এই কাজগুলো। যখন মাদ্রাসায় ভর্তি করা হয়, হাফেজ সাহেব মা বাবাকে ইনফরমেশন করে কি আপনার সন্তানের ব্রেন ভালো, সে মুখস্থ শক্তি তার ভালো, তাড়াতাড়ি মুখস্থ করে নিতে পারে, এই যে শিক্ষকের পক্ষ থেকে এক গাইডলাইন দেওয়া মা বাবাকে যে আপনার সন্তানের মধ্যে এই বিষয়গুলো রয়েছে, তার মধ্যে এগুলো ভালো, সে চাইলে এগুলো অর্জন করতে পারবে, আয়ত্ত করতে পারবে, এটাও একটা দক্ষতা, বড় থেকে আমরা শিখি বা আমাদের সাপোর্ট দেয় এ বিষয়ে উচিত,
দেখা উচিত যে শুরু থেকেই সে কোন দিকে আপনার যাওয়ার জন্য চেষ্টা করছে। এখানে বলা বলে রাখা ভালো, অনেকে আবার মনে করবে চুরির তো দক্ষতা আছে, ডাকাতিরও দক্ষতা আছে, তালা কীভাবে ভেঙে ঘরে ঢুকবে তারও দক্ষতা আছে, এগুলোও কি আল্লাহর পক্ষ থেকে? তো মানে প্রশ্ন আসতে পারে না। তো মনে রাখতে হবে যে মহান রব তাআলা মানুষকে কিছু ইচ্ছা শক্তি দান করেছেন, বিবেক বুদ্ধি দান করেছেন, ভালো এবং মন্দ বোঝার তৌফিক দিয়েছেন।
জি,
তো দেওয়ার পরে তখন তাকে কিছু স্বাধীনতা দিয়েছেন। তো এই স্বাধীনতা দেওয়ার মানে হচ্ছে খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে জীবন এবং মৃত্যু এজন্য আল্লাহ তার সৃষ্টি করেছেন, কার আমল কতটা ভালো এটা যাতে পরীক্ষা হয়ে যায়, দেখা হয়ে যায়। তো দুনিয়ার মধ্যে যারা এই কাজগুলো করে থাকে, খারাপ কাজ, গুনাহের কাজ, তো অনেকে বলে মিথ্যা কথা বলা এটাও একটা নিজের কি দক্ষতা, এরকম মিথ্যা আমি বলতে পারি না। কেউ গীবত করলে, কেউ চগলখড়ি করলে এমনভাবে গুছিয়ে কথা বলে মনে হচ্ছে যেন এটাই সত্য, অথচ পুরোটাই একদম মিথ্যা, এরকম মানুষও
আছে।
মানে এমন চিটারের চিটার, আপনি দেখলে বুঝতে পারবেন না তার সকল কাজকর্ম, এত কিন্তু এত বড় প্রতারক পরবর্তীতে বোঝা যায়। তো এটাও তার একটা দক্ষতা। এখন তার যে ক্রিয়েটিভিটি, তার যে দক্ষতা, এটা সে খারাপ কাজে ইউটিলাইজ করে,
খারাপ কাজে ব্যবহার করছে,
কিন্তু মহান রব তাআলা তার মধ্যে যে ক্রিয়েটিভিটি দিয়েছেন এটা ভালো কাজে করার জন্য দিয়েছিলেন,
চেষ্টা করলে সে ভালো কাজে ব্যবহার করতে পারত।
যেমন একজন মানুষ খুব ইংরেজিতে খুব টকিং করতে পারে, আপনার গণিত বীজগণিত নিয়ে যে অঙ্ক রয়েছে, পাটিগণিত বীজগণিত খুব সুন্দরভাবে করতে পারে, কিন্তু এই বেচারা ইংরেজির উপরে কি করেছে, স্নাতক করেছে, ডিগ্রি নিয়েছে, ম্যাথমেটিক্সের উপর নিয়েছে, তো এর উপর নিয়েছে, ওর উপর নিয়েছে, কিন্তু এই বেচারা কোরআনে পাক পড়তে পারে না, কোরআন শরীফ সে পড়তে পারে না সহি শুদ্ধভাবে। তো এক্ষেত্রে দেখুন তার যে দক্ষতা, অথচ বলা হয় কোরআন মাজিদ আল্লাহ তাআলা সবচেয়ে সহজ ভাবে নাজিল করেছেন,
সুবহানাল্লাহ,
মানুষ যাতে খুব সহজে আয়ত্ত করতে পারে সেই জিনিসটা আল্লাহ তাআলা দান করেছে,
দান করেছে
এবং চেষ্টা করলেই পারা যায়। তো এখন ইংরেজি ভাষা এত কঠিন হওয়ার পরেও শিখতে পেরেছে, আপনি দেখবেন একজন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলতে পারে কিন্তু তিনি এই কোরআনুল কারিম শিখে নাই, তার দক্ষতাটা সে ওই কাজে ব্যবহার
করে,
এই কাজে ব্যবহার করে নাই,
রাইট,
সে ইচ্ছে করলে এটাও শিখতে পারত,
শিখতে পারত, এত কঠিন ভাষাগুলো সে শিখেছে,
এত কঠিন কঠিন কাজ সে শিখে ফেলেছে, সে ইঞ্জিনিয়ার হয়েছে, সে ডক্টর হয়েছে, সে পাইলট হয়েছে, ইত্যাদি ইত্যাদি, আমাদের সমাজের মধ্যে বড় বড় যে আপনার আমরা তথাকথিত বুদ্ধিজীবী বলে থাকি, কিন্তু মীর ইসলাম দামাত বরকাতুল আলিয়া নিজের একটা আর এটাই হচ্ছে মূল কথা যে আমি তো মানে বুদ্ধিমান বলি না এদেরকে, যারা কোরআনই পড়তে পারে না,
রাইট,
তারা কিসের বুদ্ধিমান, কারণ সকল বুদ্ধি তো কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা দিয়েছেন, সকল কিছু তো কোরআনের মধ্যেই রয়েছে, এখন সে কোরআনই পড়তে পারে না তো সে কিসের বুদ্ধিমান, আর সে কিসের জ্ঞানী, আমি জ্ঞানীই মনে করি না যে কোরআন পড়তে পারে না, যার মধ্যে ফরজ ইলম নাই,
নাই
ওজুর সুন্নাত মুস্তাহাব্বাত ফরজ তাইমুম কীভাবে করতে তা জানে না, নামাজ কীভাবে পড়তে তা জানে না, কোরআন তিনি পড়তে পারে না, বিবাহ করেছে বিবাহের মাসালা জানে না, তালাকের মাসালা জানে না, ভরণ পোষণের মাসালা জানে না, ব্যবসা করলে ব্যবসার মাসালা জানে না, ইত্যাদি ইত্যাদি, যে জানাজা নামাজ পড়তে দাঁড়ালে ঈদের নামাজ পড়ে আসে, ঈদের নামাজ পড়তে দাঁড়ালে জানাজা নামাজ পড়ে আসে, তাকে আমি জ্ঞানে কীভাবে বলি, যার মধ্যে ফরজ ইলমই নেই তার, সে তো জ্ঞানী হতে পারে না, সে তো বুদ্ধিজীবী হতে পারে না। তো নিজের দক্ষতাগুলোকে নিজের কাজগুলোকে আমরা যদি ইউটিলাইজ করার ক্ষেত্রে এই কাজগুলো আমরা সম্মুখে রাখি, দুনিয়াবি পড়ালেখা আপনি করবেন না এরকম বলা হয় নাই, আপনি করুন, আপনি দুনিয়ার যতগুলো ভাষা রয়েছে সব ভাষা আয়ত্ত করুন, কিন্তু কোরআনুল কারিম তো সর্বপ্রথম এটা আয়ত্ত করুন, কারণ এটা তো আমাদের নামাজের মধ্যে লাগে, নামাজের মধ্যে তেলাওয়াত করা ফরজ রয়েছে, আপনার কোরআনুল কারিম পড়ার দক্ষতাই আমার আপনার মধ্যে আমার মধ্যে নেই, তাহলে নামাজই তো হচ্ছে না, মূল কাজই হতে না নামাজ, মানুষকে একজন মানুষকে নাজাত দিবে নামাজ, কবরের মধ্যে আখিরাতের মধ্যে প্রথম সওয়াল হচ্ছে নামাজ, ঠিক না, নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে, তুমি নামাজের হেফাজত করছো কি না, যদি কেউ নামাজের হেফাজত করে থাকে তাহলে সে অন্যান্য কাজগুলো আসানের সাথে পার হয়ে যাবে,
পার হয়ে যাবে, রাইট,
তো এই দক্ষতাগুলো আমাদের মাঝে আনা উচিত, অর্থাৎ আমরা যেভাবেই যে থাকি না কেন, আর বিশেষ করে আমাদের সমাজের মধ্যে আমরা যারা আছি, আমাদের কাজগুলো আমরা যে কাজগুলো করে থাকি, একজন মানুষকে, একজন সন্তানকে, অথবা একজন যারা অফিসার লেভেলে রয়েছে, যারা ওয়ার্কার নিয়োগ দেয়, তাদেরও দেখা উচিত যে এই ব্যক্তির মাঝে এই গুণগুলো
আছে কি না,
ঠিক না, এর মধ্যে আপনার ওই দেখা যায় আমাদের সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় এমন কিছু মানুষ বসিয়ে রাখা হয় যারা বুঝেই না, ফর এক্সাম্পল
এই বিষয়ে তার কোনো দক্ষতাই নেই,
দক্ষতাই নেই,
এমন একজন লোককে বসানো হয়েছে শেষ পর্যন্ত দেখা যায় ওই কোম্পানি হোক বা যে অফিস হোক
দেউলিয়া হয়ে যায়, ঠিক না, এখন মনে করেন উদাহরণ দিলে অনেকগুলো উদাহরণ চলে আসবে, হয়তো এটা অন্যদিকে চলে যেতে পারে, এজন্য ওইদিকে যাচ্ছি না, কথাবার্তার মধ্যে একটু ই করা দরকার, এখন আমার কোনো একটা কোম্পানি মনে করেন, কোনো আপনার আপনি সমাজের মধ্যে গ্রামের মধ্যে দেখবেন মাছের ঘের করা হয়, মাছের ঘের আমাদের বরিশালেও আছে, বিভিন্ন মাছের ঘের এখন বিভিন্ন মাছ চাষ করা হয়,
জি,
আগে সামুদ্রিক মাছ আমরা খেতাম, এখন দেখা যায় এগুলোও নাকি চাষের, মানে ম্যাক্সিমাম মাছ মাছগুলো এখন চাষের হয়ে থাকে, চাষ করে থাকে, আচ্ছা এখন এই যে চাষ মাছগুলো করা হচ্ছে, তো এখন এখানে কিন্তু প্রশিক্ষণ আছে, যারাই ঘের করে অথবা যারা এই যে মুরগি পালন করে, যাদের ফার্ম রয়েছে তাদেরও কিন্তু প্রশিক্ষণ আছে আমাদের বাংলাদেশে, প্রশিক্ষণের মাধ্যমে 3 দিন 5 দিন 7 দিন প্রশিক্ষণ নিয়ে তারা কাজগুলো করে, এখন প্রশিক্ষণ না নিয়ে কেউ যদি ফার্ম দেয়, প্রশিক্ষণ না নিয়ে কেউ যদি মাছের ঘের দেয়,
আর অথবা লস হয়,
অথবা অথবা কেউ ঘের দিল, আপনি জাকির ভাই আপনার এলাকার মধ্যে অনেক বড় ই আছে, আপনি এখন কি ঘের দিবেন, এখন একজনকে আপনি নিয়োগ করে আসছেন যে আমি তো থাকি মাদানী চ্যানেলে, তুমি তো দেখাশোনা করিও, এখন যিনি দেখাশোনার জন্য রাখছেন এখন তিন তার তো এই দক্ষতা নাই,
রাইট,
তিনি না কোর্স করেছে না এই সম্পর্কে স্টাডি আছে যে কখন কখন ফিড দিতে হবে, কখন খানা দিতে হবে, কখন মাছগুলো ধরতে হবে, কখন বিক্রি করতে হবে, কখন বড় হবে, এর পার্ট কি আছে, কখন আপনাকে ছাড়তে হবে। তেমনইভাবে যারা ফার্ম দেয়, মুরগি পালন করে, সেখানে যদি সেম কাজ করে, কেউ জানে না বুঝে না দিয়ে দিছে কখন ভ্যাকসিন দিতে হবে, কখন ঔষধ পানির সাথে মিশাতে মিশিয়ে খাওয়াতে হবে, কখন ফিড খাওয়াতে হবে, বুঝবে না মুরগি তো সব মরে শেষ হয়েছে, ঠিক না? তো এই যে দক্ষতা ব্যাপারটা আমাদের সমাজের মধ্যে এতটা জরুরি যেটা মানে খুবই অপরিহার্য। এভাবে প্রত্যেকটা সেক্টরে যদি আপনি দেখেন, আপনার আপনার আমাদের সমাজপতি থেকে শুরু করে একদম আমাদের সরকারের উচ্চ লেভেল পর্যন্ত, মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যখন আপনি ওই সম্পর্কিত মানুষকে বসাবেন, তখন ওই কাজগুলো কি আপনার জন্য আসান হবে,
সঠিক হবে
এবং সঠিক জিনিস এখানে আসবে। এখন আপনি আমাদের স্বাস্থ্য খাত বলেন, আমাদের অন্যান্য খাতগুলো বলেন, ঠিক না, সেই খাতগুলোতে যদি ওই আপনার রিলেটেড ব্যক্তিকে বসান, তাহলে দেখা যাবে যে সে এক্ষেত্রে অনেক কিছু করতে পারবে,
উন্নয়ন
করতে পারবে, চলে আসতে পারবে, ঠিক না? এখন আমাদের রাস্তার কাজ দেখবেন, আমাদের এলাকাতেও রাস্তার কাজ হয়ে যায় সব জায়গায়, প্রায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তার কাজ করেছে, ছয় মাস পর শেষ, ঠিক না? এখন ওদিন একটা সোশ্যাল মিডিয়া দেখলাম যে এমন দুই নম্বর বিটুমিন ইউজ করা হচ্ছে যার কারণে রাস্তা
ভেঙে গেছে,
আরও এখন বর্ষার সিজন আসছে, আরও চলে যাবে,
আরও চলে।
এখানে যদি ওই মানে আবার অসাধুও রয়েছে, দক্ষতা আছে ঠিক,
দক্ষতা আছে, তার মধ্যে
দুর্নীতি, ঠিক না? দক্ষতা আছে কিন্তু দুর্নীতি। তো এই ক্ষেত্রে দক্ষতা প্লাস খফেকদা দুইটা জিনিস দরকার,
জি,
আল্লাহ তাআলার ভয়ও দরকার এবং নিজের দক্ষতাও দরকার। যখন এই দুইটা জিনিস একত্রিত হবে, তখন দেখা যাবে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের প্রত্যেকটা সেক্টর উন্নতি হবে
ইনশাআল্লাহ তাআলা। নিজের ঘরের মধ্যেও এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার, সতর্ক থাকা দরকার। আমি যতটুকু জানি, আমার মধ্যে যতটুকু বুঝ আছে, আমি যতটুকু পারি, এতটুকু কমপক্ষে নিজের ঘরের মধ্যে হলেও যেন আমরা অ্যাপ্লাই করি, যাতে করে আমার দক্ষতা অনুযায়ী কাজটা হয়ে যায়। আমরা ফয়েজ ভাইয়ের কাছে আসব, মানকাবাতে আমিরে মুয়াবিয়া শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা একটি ভিডিও প্যাকেজ রয়েছে, ভিডিও প্যাকেজটি দেখেই আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী কিছু আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি ফয়েজ ভাই, মানকাবাতে আমিরে মুয়াবিয়া।
গাইব না কেন তোমার গুণগান মুয়াবিয়া, গাইব না কেন তোমার গুণগান মুয়াবিয়া, কেন না আমরা তোমার গোলাম মুয়াবিয়া, কেন না আমরা তোমার গোলাম মুয়াবিয়া। প্রশংসা সন্নিধি পেয়েছে প্রিয় নবীর
সন্নিধ পেয়েছে প্রিয় নবীর মুআবিয়া, প্রিয় নবীর প্রসিদ্ধ সাহাবী মুআবিয়া, প্রিয় নবীর প্রসিদ্ধ সাহাবী মুআবিয়া, গাইব না কেন তোমার গুণগান মুআবিয়া, কেন না আমরা তোমার গোলাম মুআবিয়া।
আল্লাহ সুবহানাল্লাহ। আমরা এই মুহূর্তে একটি ভিডিও দেখব দর্শকের অভিমত ইনশাআল্লাহ তাআলা, তারপরেই আবার আমরা আলোচনায় ফিরে আসব। জি, আমাদেরকে ভিডিও প্যাকেজটি দেখিয়ে দিন।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জালালউদ্দিন রিফাত, আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। তো আলহামদুলিল্লাহ আমি মাদানী কাফেলায় সফর করেছি। মাদানী কাফেলায় সফর করার আগে আমি জানতাম না নামাজ কীভাবে শুদ্ধভাবে পড়তে হয়। আমি মাদানী কাফেলায় সফর করে নামাজের প্র্যাকটিক্যালি শিখেছি, ওযু কীভাবে শুদ্ধ করে করতে হয় তা প্র্যাকটিক্যালি শিখেছি আলহামদুলিল্লাহ। তো আমার মতে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদেরকে মাদানী কাফেলায় সফর করা উচিত, কেননা আমরা অনেক বড় হয়ে গেছি, আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। তো আমরা এখন মাদ্রাসায় পড়ার মতো বয়স আমাদের নেই, তো আমরা কীভাবে আমাদের শুদ্ধ করে ওযু শিখবো, কীভাবে শুদ্ধ করে নামাজ শিখবো, কীভাবে প্র্যাকটিক্যালি সুন্নত শিখবো, তো এই ক্ষেত্রে আমাদের সকলের উচিত মাদানী কাফেলায় সফর করা। আলহামদুলিল্লাহ মাদানী কাফেলায় সুন্নত শেখানো হয়, আমাদের নামাজকে প্র্যাকটিক্যালি শেখানো হয়, ওযুকে প্র্যাকটিক্যালি শেখানো হয়।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের রিফাত আত্তারি ভাই কলেজ স্টুডেন্ট, তিনি তার নিজের পক্ষ থেকে অভিমত দিলেন, নিজের মতামত জানালেন স্টুডেন্টদেরকে কি আমাদের উচিত মাদানী কাফলায় সফর করা। মাদানী কাফলায় সফর করলেই আমরা ইনশাআল্লাহ তালা ইলমে দিন শিখতে পারবো, ইলমে দিন জানতে পারবো, সঠিকভাবে নামাজ আদায় করতে পারবো, অন্যান্য ইবাদতগুলো আমরা জেনে এরপরে সুন্দর মতো আদায় করতে পারবো। আল্লাহ তালা আমাদেরকে মাদানী কাফেলার মুসাফির বানিয়ে দিক, ইলমে দিন শেখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবি, এমন একজন ব্যক্তি, এমন একজন পথ প্রদর্শক বলতে পারি, কেননা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা বাপু যার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কি আমার সকল সাহাবি আকাশের নক্ষত্রের মতো, যে যাকেই তোমরা অনুসরণ করো, হ্যাঁ যাকেই তোমরা অনুসরণ করো হেদায়তের পথ পেয়ে যাবে, সঠিক পথ তোমরা পেয়ে যাবে। তো এক পথ প্রদর্শক আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কিতাবের মধ্যে যখন তার শান ও মর্যাদা আমরা পড়ি বা বয়ান করি তখন দেখা যায় যে তার মধ্যে কত দক্ষতা ছিল, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের ছিলেন তিনি।
জি, খুব কাছের ব্যক্তি ছিলেন, কাতিবে ওহী ছিলেন,
সুবহানাল্লাহ,
ওহী লেখক ছিলেন। কয়েকজন যারাই মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হতো এগুলো লেখা হতো,
জি,
এর মধ্যে একজন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ইসলামের সূর্য সন্তান হচ্ছে সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান। তো এই সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণের ব্যাপারে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটাই যে সকল সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণ জান্নাতি এবং কাতিঈ জান্নাতি, অকাট্য জান্নাতি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের
বিশ্বাস,
বিশ্বাস এবং তারা জান্নাতি, সবাই জান্নাতি হবেন, এটা হচ্ছে মূল ব্যাপার, মূল আকীদা। আর সেক্ষেত্রে সাহাবী তো কেউ মানে নিম্ন পর্যায়ের বলা যায় না, নিম্ন পর্যায়ে এটা হচ্ছে উচ্চ পর্যায়ের। এখন ফর এক্সাম্পল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সবার ঊর্ধ্বে, ওই হিসাবে আর কি। আমি সাহাবী যে আপনার একটা পদমর্যাদা, এটা সেম পদমর্যাদা, কিন্তু আমলের ক্ষেত্রে এবং ইর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার একটা
কারো ব্যাপারে দান সৎকার ব্যাপারে ঊর্ধ্বে ছিল, কেউ আমলের ব্যাপারে ঊর্ধ্বে ছিল, এরকমের।
তো যেমন আমি প্রায় বলে থাকি আপনার কোনো একজন তৎকালীন সময় কোনো অমুসলিম,
জি,
সে আপনার নামাজের ওয়াক্ত ছিল না, যেমন দাহাই কুবরা মধ্যাহ্ন সময় নামাজ পড়া মাকরু, কেউ সকাল ১০টা বাজে ইসলাম গ্রহণ করলো, আর 11টা বাজেই তার ইন্তেকাল হয়ে গেল। 10টা থেকে 11টা মধ্যে কোনো নামাজের ওয়াক্ত কিন্তু নাই
না।
তো এই সময়ে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালিমা তাইয়্যেবা পাঠ করে মুসলমান হলেন, 11টা বাজে তিনি ইন্তেকাল করলেন। কোনো আমল নেই, তার কোনো আমল নেই না, একক তো নামাজ আছে তার আমল নামায়,
কিন্তু সে তওবা করেছে,
কিন্তু সে মুসলমান হয়েছেন, তিনি ইসলাম গ্রহণ করেন, কিন্তু সাহাবীর মর্যাদা পেয়েছেন।
সুবহানাল্লাহ,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহচর্য তিনি পেয়েছেন। এই সাহাবীর যে মর্যাদা, এ ব্যাপারে গুনিয়াতুত তালেবিনের মধ্যে পীরানে পীর দাস্তগীর মুহিউদ্দিন শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি লিখেছেন যে বর্ণনা করতে গিয়ে যে ঘোড়ার যে দৌড়ায় এর যে ধুলা উড়ে, ওই ধুলা বালু 70টা ভাগ করলেও যে ধুলিকণা আসবে, সারমর্ম আরজ করছি আমি, এর মানে সমানও মানে হতে পারবে না, সাহাবিদের সাথে কোনো আল্লাহর ওলিরও তুলনা হবে
তুলনা। এটা কাউসে পাক নিজেই বলে,
নিজেই বলে,
সাহাবা একরামের ঘোড়ার পায়ের ধুলার কণা পরিমাণ যোগ্যতা আমার নেই, নিজের ব্যাপারে নিজে বলে।
তো সাহাবাই কিরামের সাথে কিভাবে অ্যাড হবে, ঠিক না? এটা হচ্ছে ওই সাহাবি যে যার কোনো আমল এখন পর্যন্ত শুরু হয় নাই, ইন্তেকাল হয়ে গেছে, ঠিক না? তো এটা হচ্ছে সাহাবাই কিরামের মর্যাদা, এবং তিনি জান্নাতি হয়ে যাবেন। তো ওই অমুসলিম মুহাব্বাতে প্রেমে পড়ে, নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের প্রেমে পড়ে তিনি ইসলাম গ্রহণ করলেন, আর সীমিত সময়ের মধ্যে তার ইন্তেকাল হয়ে গেল। না কোনো রোজা আছে, না কোনো নফল ইবাদত রয়েছে, না কোনো তসবিহ তাহলিল রয়েছে, না কিছু রয়েছে, এখনো পর্যন্ত তিনি যে মুসলমান হয়েছেন সেই খুশি তার মধ্যে রয়েছে।
সুবহানাল্লাহ,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের খুশি তার মধ্যে রয়েছে, মহাব্বতের খুশি তার মধ্যে রয়েছে, যার দরুন সে কি একেবারে সোজা জান্নাতে দাখিল হয়েছে।
সুবহানাল্লাহ,
কতই জান্নাতি হয়ে গিয়েছে। তো সেই সাহাবাই কেরাম, এবং এনি তো কাতিবে ওয়াহী, আল্লাহু আকবার, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাআদুল দারাইন একটি কিতাব, দুরুদ শরীফের কিতাব,
জি,
163 পৃষ্ঠার মধ্যে একটি ঘটনা উল্লেখ রয়েছে।
সুবহানাল্লাহ,
আবু আলী কাত্তান বলেন, আমি স্বপ্নে দেখলাম আমি ইরাকের শহর কারাক এর শরফিয়া জামে মসজিদে রয়েছে, সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করলাম।
সুবহানাল্লাহ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুজন লোকও ছিল যাদেরকে আমি চিনি না। আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে সালাম আরজ করলাম, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না। আমি আরজ করলাম, ইয়া রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার প্রতিদিনই রাতে এতবার এতবার সালাম প্রেরণ করি, আর আপনি আমাকে সালামের উত্তর দেওয়া থেকে বঞ্চিত করলেন। আল্লাহ পাকের দান ক্রমে অদৃশ্যের সংবাদদাতা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি আমার প্রতি দুরুদ প্রেরণ করো আর আমার সাহাবাদেরকে গালমন্দ করো। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার মোবারক হাতে তওবা করছি, ভবিষ্যতে এরূপ করব না। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর প্রদান করলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দেখুন, আমাদের সমাজের মধ্যে এজন্য আমি বললাম যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদ হচ্ছে কোনো সাহাবিকে গালমন্দ না করা,
কোনো
সাহাবির ব্যাপারে আঙ্গুল না তোলা, কোনো সাহাবির ব্যাপারে সমালোচনা না করা। সাহাবি সকল সাহাবি, নবীর সকল সাহাবি জান্নাতি,
জান্নাতি, জি,
এটা জান্নাতি, অকাট্য জান্নাতি হবে, ঠিক আছে? দেখবেন যে একজনের উপর যদি আঙ্গুল তোলে তাহলে দেখা যাবে আরেকজনের প্রতি আঙ্গুল তুলতে হবে, আরেকজনের প্রতি আঙ্গুল তুলতে হবে, আরেকজনের প্রতি আঙ্গুল তুলতে হবে। ইতিহাসকে সামনে রেখে আপনি কিছু বলতে পারবেন না। ইতিহাস অনেক সময় দেখা যায়, ইতিহাস একটা জিনিস এবং মাসআলা আরেকটা জিনিস। ইতিহাসের মধ্যে এই 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 ঘটনা ঘটেছে বাস, কিন্তু মাসআলার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এই কথা বলেছেন। আমাদেরকে ইতিহাস মানতে হবে না, আমাদের মানতে হবে মাসআলা। ইতিহাসের মধ্যে অনেক কিছু ঘটেছে ইসলামী শরীয়ত মোতাবেক,
শরীয়ত মোতাবেক, জি,
ইতিহাসের মধ্যে অনেক কিছু ঘটেছে। আপনার সেই কারবালার ময়দানও তো আমরা ইতিহাসে পড়েছি, ইয়াজিদের কি অবস্থা, ইয়াজিদের কি পরিণতি হয়েছে, এবং ইয়াজিদ নবী বংশের প্রতি কি অসদাচরণ করেছে, বিদ্বেষ পোষণ করেছে, সেটাও আমরা দেখেছি, ঠিক না? তো আর যেহেতু এখানে অতি উৎসাহী কিছু মানুষ ই করে থাকেন, মানে বলে থাকেন, দেখুন আহলে বায়তে আথার আলিমুর রিদওয়ানগণের মর্যাদা, সাহাবাই কিরামের মর্যাদা, এটা অবশ্যই আমাদেরকে সমুন্নত রাখতে হবে, এবং তাদের ক্ষেত্রে আমাদের ভয়ও করতে হবে যেন কোনো কথা, এমন কোনো কথা মুখ থেকে বের না হয়ে যায় যা ঈমান চলে যায়। কারণ কোরআনে পাকের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সাহাবীদের ক্ষেত্রে জান্নাতের
ওয়াদা করেছেন, আল্লাহ তাদের মধ্যে রাজি
দান করবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তো তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর
রাজি, আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ।
সেজন্য সাহাবায়ে কেরামদের সাথে কথা বলতে গেলে আমাদের হুশ রেখে কথা বলতে হবে, জোশ রাখতে হবে, হুশ দুইটা রাখতে হবে
আমাদের দরকার।
এমন কথা আহলে বায়াতের প্রেমে পড়ে সাহাবায়ে কেরামের সাথে বেদবি করা, সাহাবায়ে কেরামের প্রেমে পড়ে আহলে বায়াতের সাথে বেদবি করা, দুইটাই কি
গুনাহের কাজ, খারাপ কাজ এগুলো।
বাবার প্রেমে পড়ে মাকে বকা দেয়া, মায়ের প্রেমে পড়ে বাবাকে বকা দেয়া, এটা সন্তানের জন্য কাম্য
না?
কখনো না। সন্তান তো বরাবর থাকতে হবে,
জি
ঠিক না? তো ইসলামী শরীয়তের মধ্যে যে ব্যাপারগুলো নিয়ে উল্লেখ করেছেন, দেখুন এখন আমরা যে জামানায় বসবাস করছি, আমরা যে অবস্থানে রয়েছি, এখন একটি বিষয় নিয়ে, একটি কথা নিয়ে, আহলে বায়তে আথহারের কথা নিয়ে, অথবা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং ইয়াজিদের সম্পর্কিত ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়া গরম করে, এটা নিঃসন্দেহে বোকামি ছাড়া আর
কিছু না।
নিজের ইমানকে বরবাদ করে এবং অন্যদের ইমানকে
মানে
আপনার দাকাচির উপর রেখে, ছুরির উপর রেখে জবে করার মতো, কেননা এগুলো তো ফয়সালা আগে আমাদের আকাবেরগণ দিয়ে
গিয়েছেন।
ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ দিয়েছেন, শাফি দিয়েছেন, ইমাম হাম্বল দিয়েছেন, ইমাম মালিক দিয়েছেন,
জি
ঠিক না? এরপরে আপনি আমাদের যে আকাবিরগণ সবাই এক্ষেত্রে তাদের মওকিব দিয়েছেন, এটার ব্যাপারে কি হয়ে রয়েছে? এক একজন আর এক একজন সাহাবির মানাকিব এসেছে। আপনি তিরমিজি শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে, আপনার বিভিন্ন সিয়াসিত্তার কিতাবের মধ্যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আলাদা অধ্যায় রয়েছে, চ্যাপ্টার রয়েছে,
জি
ঠিক না? ওনার আলোচনা রয়েছে,
আলোচনা রয়েছে।
তো এই জিনিসগুলো ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি সহ আপনার যারাই আমাদের আকাবির আমাদের থেকে গত হয়েছেন, সকলের ঐক্য মতগুলো ইজমা আহলে সুন্নাত যেটা রয়েছে তার উপর আমাদের ভিত্তি করতে হবে। এখন যদি আমি বলি আমার মন মতো করে, আমি এখন কোথার একজন ই হয়ে গেছি, হ্যাঁ কি একটু লেখাপড়া করে নিজেই মুস্তাহিদ সেজে গেছি। এখন আমাদের সমাজের মধ্যে দেখবেন এক একজন সোশ্যাল মিডিয়াতে আসে নিজের বক্তব্য নিয়ে, এক একজন লাগে যেন মুস্তাহিদ হয়ে গিয়েছে, মাসালা পর্যালোচনা নিজে করেন। অথচ এই বর্তমান সময়ে মুস্তাহিদ হওয়ার মতো কোনো যোগ্যতা কারোর মধ্যে নাই। সানি ইমামে আদম বলা হতো আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে, তাকেও তিনিও মুস্তাহিদ। কি মুস্তাহিদ ফিল অনেক প্রকার হয়েছে, মুস্তাহিদ ফিল মাসআলা রয়েছে, অন্যান্য ক্ষেত্রে রয়েছে,
ঠিক না? জি।
তো এই যে ব্যাপারগুলো এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণ, অনেকে আবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার প্রেমে পড়ে, অন্যান্য সাহাবাই কিরামের বিরোধিতা করে থাকে আমাদের সমাজের মধ্যে। এজন্য মাদ্রাসার দর্শক শ্রোতাদের প্রতি আরজ করব যে যে কোনো সাহাবি কোনো নামের সাথে সাহাবি যুক্ত হয়েছে মনে রাখতে হবে, যে কোনো মানে সাহাবি কোনো তৎকালীন সময়ে যার নামের সাথে সাহাবি কথা যুক্ত হয়েছে তার ব্যাপারে কথা বলা যাবে না, আপনি বন্ধ রাখেন। আপনার বলা কি ওয়াজিব নাকি যে ব্যাপারে বলতেই হবে, আপনি চুপ থাকেন?
রাইট রাইট রাইট।
বলা হয়েছে কেউ যদি সৈয়দ মানে নিজে নামের পুরো সৈয়দ লেখে, তাই তুমি তাকে কি
মানতে রাজি, তুমি মানো তাকে,
মেনে নাও,
মেনে নাও,
তুমি এটা আর ই করতে চাইও না,
যাচাই বাছাই করার প্রয়োজন নেই
তোমার, তুমি যাচাই বাছাই করার কে?
হুম।
তো এই যে জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে ঢুকে গেছে আকাইদের ব্যাপারে, এটা খুবই গুরুত্বপূর্ণ
একটা বিষয়, এটা জি
মানে গোমরাহির দিকে মানে ফিরে যাওয়া। কারণ মানুষ শয়তান, জিন শয়তান এটা চায় না যে মানুষ সঠিক পথে থাকুক। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কিছু কিছু আকাইদ এভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে আহলে বায়াতের প্রেম এত মত্ত হয়ে গিয়েছে, আমির মুয়াবিয়ার চেয়ে আহলে বায়াতের মহাব্বত তোমার আমার মধ্যে বেশি চলে আসছে।
হ্যাঁ হ্যাঁ, শেরের মধ্যে বলছে না ফয়জুর রহমান ভাই,
এটা কোশ্চিন কালেও সম্ভব। মাওলা আলী যে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে মহাব্বত করতেন, এর চেয়ে তোমার মহাব্বত বেশি হয়ে গিয়েছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের ভালোবাসা একে অপরের প্রতি,
একে অপরের প্রতি ভালোবাসা। তো সেজন্য আমাদের ওলামাই কেরাম এবং আকাবিরগণ এটাই একমত হয়েছেন, সাহাবাই কেরামের মাঝে অনুষ্ঠিতব্য সকল কাজকর্ম এগুলো আমাদেরকে কি করতে হবে, চুপ থাকতে হবে, সুকুত অবলম্বন করতে হবে।
এখানে একটা বিষয়
আমাদের আকীদা, এটাকে আমাকে চুপ থাকতে হবে, এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না, এটাই হচ্ছে আমাদের মূল আকীদা। এবং সকল নবীর সাহাবী জান্নাতি জান্নাতি, সেক্ষেত্রে আমি এটাই বলবো আমাদের আকাবিরগঞ্জ যে ব্যাপারে ফয়সলা দিয়ে গিয়েছেন, এখন এইটা নিয়ে আর রিসার্চেবল কিছু নাই, রিসার্চ করার কিছু নাই যে আকাশিরে কি বলেছে, বুখারিতে কি বলেছে, সিয়াসিতে কি বলেছে, অমুক ইতিহাসে কি বলেছে, অমুক পাতিহাসে কি বলেছে, এইটা দেখার বিবেচনা করার কোনো
দরকার নেই। যেখানে আমরা
আমাদের আকাবিরগণ আমাদেরকে যা কিছু বলে গিয়েছে ব্যাপারে যে প্রেসক্রিপশন করেছেন ওই প্রেসক্রিপশন কিয়ামত অবধি থাকবে, এটাই হচ্ছে আমাদের মূল একটা অপশন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের ব্যাপারে। এজন্য সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের ব্যাপারে আপনার দেখবেন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া, বিশেষ করে সাহাবাই কেরামের উরুস শরীফ, আউলিয়ে কেরামের উরুস শরীফ, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস শরীফ এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যখনই দেখবেন যে কারো বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ফিতনা মাথাচাড়া দিয়ে শুরু হচ্ছে তখনই সেটার ব্যাপারে আমাদের কথা বলতে হবে, ওলামাই কেরামের কথা বলতে। এটাই হচ্ছে হক্কানি রব্বানি ওলামাই কেরামের কি একটা নজির, এবং তাদেরকে এজন্যই আল্লাহ তাআলা প্রেরণ করে থাকে। যখন দেখবেন সেই মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই বাদশাহ আকবরের দিনই ইলাহি শুরু করেছে, আল্লাহ তাআলা মুজাদ্দিদ আল ফিসানি রূপে মুজাদ্দিদ তৈরি করে দিলেন যে যাও তুমি তার ব্যাপারে তার বিরুদ্ধে কি করো, ফতোয়া দাও, তার বিরুদ্ধে লড়াই করো, এবং মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ সেই অবশ্যই কি লড়াই করে জিতেছেন এবং দিনই ইলাহিকে কি খতম করে দিয়েছেন। যখন ইমামে আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই তৎকালীন জামানায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটুক্তিমূলক আলোচনা, ইলমি গায়েবের ব্যাপারে, নূরের ব্যাপারে, নবী আবার আমাদের মতো মানুষ অর্থাৎ নবীর শানে বেয়াদবিমূলক কথা বলা শুরু করেছে, তখন আত্মপ্রকাশ করলেন আল্লাহ তাআলা প্রেরণ করলেন ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি, ইসলামুল হারামাইন পড়েন, তামহিদুল ঈমান পড়েন, ফতোয়া রাজবিয়া পড়েন, পুরো একদম মাথাচাড়া দিয়ে ওঠা দুশমনের রসুলগণ, গোস্তাকের রসুলগণের কি মাথা শেষ করে দিয়েছেন ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি। তেমনইভাবে বর্তমান জামানায় দেখবেন সাহাবাই কেরামদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, সাহাবাই কেরামদের বিরুদ্ধে আঙ্গুল তোলা হচ্ছে, অমুক সাহাবি এরকম, তমুক সাহাবি এরকম, মাওলা আলী শানে এরকম, তো এই মাওলা আলীর ব্যাপারে মদ্যপানের অভিযোগ, তো অমুকের এটা অভিযোগ, চমুকের এটা অভিযোগ, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শানে মানে খিলাফ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু শানে খিলাফ, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এবং এই শানে আহলে বায়াত ও সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের ক্ষেত্রে আমির সুন্নাত কোনো আপোষ নাই কারো ক্ষেত্রে, এবং উনি মাদানী চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা সময় প্রত্যেকটা বারে এই ব্যাপারগুলো আমাদের সামনে তুলে ধরছেন, এবং মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে আমরা তুলে ধরছি যাতে করে আমাদের এই আকাইদ আমাদের বিশ্বাস স্থাপন হয়ে যায় যে নবী সকল সাহাবি জান্নাতি জান্নাতি, এবং যার আমি বললাম যার নামের সাথে সাহাবি যুক্ত হয়েছে তার ব্যাপারে আমাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেই হবে, এবং কোনো প্রকার কোনো প্রকার কারো প্রেমে মুক্ত হয়ে কারো ব্যাপারে, আহলে বায়াতের প্রেমে মুক্ত হয়ে সাহাবিদের ব্যাপারে, সাহাবির প্রেমে মুক্ত হয়ে আমাদের আহলে বায়াতের ব্যাপারে, মাওলা আলী শানে মুক্ত হয়ে সিদ্দিকে আকবরের ব্যাপারে, আবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে কটুক্তিমূলক এবং অন্যান্য আলোচনা, এই সকল
কোনো কথা বলা যাবে না,
বলা যাবে না, বললে আমাদের ঈমান চলে যাবে, আমরা কেউ মুস্তাহিদ না হই, আমরা কেউ মশালা নিয়ে পর্যালোচনা না করি, এগুলো পর্যালোচনা আগে হয়ে গেছে, আগে প্রেসক্রিপশন হয়ে গেছে, আমরা এই ঔষধের আমল করি,
আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আসলে দর্শক শ্রোতা, সাহাবা একরাম তো সাহাবা একরাম, তাদের ব্যাপারে আলোচনা করার মতো, তাদের দোষ ত্রুটি তাদেরকে ছোট করার জন্য বা তাদের ভুল এই সব বিষয় মাথায় মানুষের কিভাবে আসে? তারা তো অনেক ঊর্ধ্বে, সোনালী যুগের লোক ছিল তারা, তাদের ব্যাপারে কোরআনে পাকের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তাবারক ও তাআলা তাদের পরে যে এই 1400 বছর পরে যারা আউলিয়ে কেরাম আছেন, আল্লাহ তাআলা নেক বান্দা আছেন, তাদের ব্যাপারেও বা কথা বলার মতো, তাদের দোষ ধরার মতো যোগ্যতা আপনার আমার কোথায় আছে? তারা আউলিয়ে কেরাম, তারা আল্লাহর ওলি, তাদের ব্যাপারে দোষ ধরার মতো সেই যোগ্যতা কোথায় আছে? তাদের ইবাদত দেখুন, তাদের ইলিম দেখুন, তাদের নামাজ দেখুন, তাদের তেলাওয়াত দেখুন, তারা কোথায় আর আমরা কোথায়? তারা ইবাদত করে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি হয়েছেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়েছেন, তাদের ব্যাপারেও তো কথা বলার মতো, তাদের দোষ ধরার মতো, তাদের ভুল ধরার মতো সেই যোগ্যতা আপনার আমার মধ্যে কোথায়? আর সাহাবা একরাম তো অনেক দূরের কথা।
এই মুজামুল মুজামুল কাবিরের মধ্যে এসেছে
জি,
ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাকের অভিসম্পাত হোক যে আমার সাহাবাকে গালি দিল। আপনার আল জামিউল আখলাক আর রাবি লিল খতিবিল বাগদাদ 2 নম্বর খণ্ড 198 পৃষ্ঠে এসেছে যে নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে নির্বাচন করেন, সিলেক্ট করেছেন এবং আমার জন্য আমার সাহাবিদের নির্বাচন করেছেন।
সুবহানাল্লাহ,
আর অতি শীঘ্রই এমন সম্প্রদায় আসবে, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী দেখেন, অতি শীঘ্রই এমন সম্প্রদায় আসবে যারা তাদের শানকে ছোট করবে, তাদেরকে দোষারোপ করবে এবং গালি দিবে, অতএব তোমরা তাদের সাথে বসবে না। আল্লাহ রাসূলের ফরমান
করেছেন
যে অতএব তাদের সাথে তোমরা বসবে না, তাদের সাথে পানাহার করবে না, তাদের সাথে নামাজ পড়বে না, আর তাদের জানাতে নামাজ পড়বে না। সাহাবীদের শানে,
সাহাবীদের শানে যদি বেয়াদবি কেউ করে,
নিশ্চয়ই আমার উম্মতের নিকৃষ্ট লোক সেই যে আমার সাহাবীদের প্রতি দ্বেষ প্রদর্শন করলো। তো এই যে আপনার
আল্লাহর নবীর
হাদিসগুলো,
হাদিসে মোকার নিকৃষ্ট বলা হয়েছে, উম্মতের মধ্যে
বলা হয়েছে, তো সেজন্য আমাদের এই ফয়সালা করার কোনো ইখতিয়ার নেই। সেক্ষেত্রে আমরা শান গান মান এগুলো গিয়েই যাব, সাহাবাই কেরামের শানে কথা বলেই যাব, কে কি বললো না বললো এটা দেখার বিষয় নয়, এটা এটা দেখে কোনো ফায়দাও নাই। এগুলো হচ্ছে ইমান কেড়ে নেওয়ার একটা অপশন, এটা হচ্ছে ইমানকে বিনষ্ট করার একটা অপশন। সেজন্য আমাদেরকে সঠিক রাস্তা আহলে সুন্নাত ওয়াল জামাআতের যে
আকীদা রয়েছে
সেই আকীদার উপর নিজেকে ই করতে
হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কয়েকটা SMS আছে, SMS গুলো পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষের দিকে যাব। একজন আমাদেরকে SMS করলেন চট্টগ্রাম থেকে, খুব ভালো একটি বিষয় নিয়েছেন আজকের আপনার দক্ষতা, দোয়া করি মাদানী চ্যানেলকে আল্লাহ তাআলা আরও উন্নতি দান করুক, আমিন। এরপরে আরেকজন আমাদেরকে SMS করলেন ভেলাবো থেকে, তিনি বললেন মাদানী চ্যানেল থেকেই সঠিক আকিদা আমরা শিখতে পেরেছি, না হয়তো আজকাল মানুষের মধ্যে যে ফেতনা, মাদানী চ্যানেল না হলে হয়তো বা এতদিন আমরাও ফেতনার মধ্যে পড়ে যেতাম। আরেকজন ইসলামী ভাই SMS করলেন, আজকের অনুষ্ঠান থেকে আমি রেহেলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার মানকাবাদ শুনতে যাই, এখনই মানকাবাদ শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। আমি রেহেলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার, এরপরে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। জি, ফয়জুর রহমান ভাই আমাদেরকে আমি রেহেলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার মানকাবাদ শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্তারের বদৌলত, পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্তারের বদৌলত, আপন করেছে বুকে লাগালো আমায়, আপন করেছে আমায় বুকে লাগালো আমায়, যা কিছু আছে আমার আত্মারের বদলত, যা কিছু আছে আমার আত্মারের বদলত, পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদলত, মাথায় সদা ইমামানুরেতে ভরপুর দাড়ি, মাথায় সদা ইমামানুরেতে ভরপুর দাড়ি, জিন্দা হয়েছে সুন্নত আত্তারের বদলত, জিন্দা হয়েছে সুন্নত আত্তারের বদলত, পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্তারের বদলত, আল্লাহ মুস্তাফারি আমার গসর জারি, আল্লাহ মুস্তাফারি আমার গসর জারি, হক অন্তরে মহব্বত আত্তারের বদলত, হক অন্তরে মহব্বত আত্তারের বদলত, পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদলত, পরিবর্তন হয়েছে কিসমত আত্তারের বদলত।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথ ও মত আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদা বিশ্বাসে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুক, সাহাবা একরাম থেকে বেয়াদবি করা, তাদের সামনে বেয়াদবি করা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত দান করুক। আল্লাহ তাবারক ও তালা আউলি একরামের নকশা কদমে চলার আমাদেরকে সে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছিলাম আমরা দক্ষতা, প্রতিটা মানুষের মধ্যেই ভিন্ন ভিন্ন দক্ষতা রয়েছে, তার মধ্যে কাজ করে, হয়তোবা সেটা অনেক সময় অনেকে দেখে বুঝে আবার অনেকেই বুঝতে পারে না। তো নিজে আমার যারা রয়েছে ছোট যারা, তাদের দক্ষতা অনুযায়ী তাদেরকে কাজে লাগানো, অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও সেই দক্ষতা অনুযায়ী কাজে লাগানো, আর ইসলামের শরীয়তের ব্যাপারে যাদের মধ্যে যেমন দক্ষতা রয়েছে ওই মোতাবেকই তাদেরকে দিয়ে কাজ করানো উচিত, যেগুলো আমরা আলোচনা করলাম অনুষ্ঠানের শুরুতেই।
ইসলাম শিক্ষার, কোরআন শিক্ষার দক্ষতা
দান করেছেন,
সেজন্য প্রথমে আমাদের এই দক্ষতাটা কাজে লাগানো দরকার এবং এটা আয়ত্ত করা
দরকার।
কোরআন দামাত বরকাতুন আলিয়া একটা নতিজাকে আহে, ফলাফল কী বের হলো, ফলাফল কী? তো এর মধ্যে ওই আমি একটা ডাবিং দেখতেছিলাম, এর মধ্যে বলতেছিলেন যে পূর্বেকার জামানার লোক জ্ঞানী ছিল না, এখনকার জামানার লোক জ্ঞানী। এখনকার এত জাদিদ টেকনোলজি, মোবাইল, ইন্টারনেট, এই সেই কত কিছু তৎকালীন সময় ছিল না। তো আমিনুস সুন্নাত সাবিত করলেন যে পূর্বেকার জামানার লোকেরাই কি জ্ঞানী ছিল,
জ্ঞানী ছিল,
বেশি জ্ঞানী ছিলেন,
সুবহানাল্লাহ,
তাদের দক্ষতা বেশি ছিল, এখন দক্ষতা কম। এর অনেকগুলো উনি
পয়েন্ট দিয়েছেন, আর এগুলো আছে অবশ্যই,
বুঝতে পারছেন। তো আমাদের সমাজে এখন গুনাহের দক্ষতা আমাদের বেড়েছে, আমাদের সমাজে দুই নম্বরই করার দক্ষতা বেড়েছে, দুর্নীতি করার দক্ষতা বেড়েছে, ভালো কাজ করার দক্ষতা কমে যাচ্ছে। তো ভালো কাজ করার দক্ষতা আমাদের বাড়ানো উচিত।
রাইট রাইট রাইট। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আগামী আবারও উপস্থিত হব রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে, নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
হে হক পথের দিশারি সশদা সালাম তোমায়, বিচার দিনের সাথী সদা সালাম তোমায়, বিচার দিনের সাথী সদা সালাম তোমায়। কত যে দুঃখ আমার, কত যে কষ্ট আমার, কত যে দুঃখ আমার, কত যে কষ্ট আমার, জানো সবই যে তুমি, জানো সবই যে তুমি, সদা সালাম তোমায়, সদা সালাম তোমায়, সদা সালাম তোমায়। তোমার ধর্ম গোলাম বিপদে জর জড়িত, সদা সালাম তোমায়,
সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম রহমত পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।